বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صدق الله
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 30 সেপ্টেম্বর, 15 আশ্বিন এবং ফার্সি 8 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। আর তেহরান ও আশপাশের এলাকার জন্য FM 99.5 মেগাহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। সিরিয়ার সেনাবাহিনী 8 বছর পর ইসরায়েলের দখলে থাকা গোলান উপত্যকার সীমান্তের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। সিরিয়া সেনাদের এই সাফল্যের গুরুত্ব সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে কক্সবাজারে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ ঢাকায় নিযুক্ত কয়েকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতগণের উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন, শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রং ধনু। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। যৌথ পরমাণু কর্মসূচি জোরদার করতে ইরান ও রাশিয়ার মধ্যে সমঝোতা। IAEA কে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতিয়ার না হতে তেহরানের আহ্বান। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার করার আহ্বান জানাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শান্তিপূর্ণভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুরে ভোট গ্রহণ সম্পন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবেন বলে তৃণমূলের আশাবাদ। এবং আফগানিস্তানে এখনও আগের শাসন ব্যবস্থা বহাল রয়েছে বলে সাবেক আশরাফ গনি সরকারের দাবি প্রত্যাখ্যান করল তালেবান সরকার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। যৌথ পরমাণু কর্মসূচি জোরদার করতে ইরান ও রাশিয়ার মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। রাশিয়ার আণবিক শক্তি সংস্থা রোজাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বৈঠকের পর মোহাম্মদ ইসলামি সাংবাদিকদের জানান, বৈঠকে প্রাথমিক সমঝোতা হয়েছে যে সুস্পষ্ট চিত্রের ভিত্তিতে পরমাণু কর্মসূচি জোরদার করা হবে। যৌথ প্রকল্পের অধীনে ওষুধ তৈরির জন্য তেজস্ক্রিয়তার ব্যবহার ও নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বিশেষ করে বুশের পরমাণু স্থাপনায় সহযোগিতা জোরদারের পরিকল্পনা রয়েছে। এদিকে মোহাম্মদ ইসলামি স্পুতনিক বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA হচ্ছে স্বাধীন একটি প্রতিষ্ঠান। এটি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতিয়ারি পরিণত হবে তা মেনে নেওয়া যায় না। ইরানের সঙ্গে IAEA এর আচরণ রাজনৈতিক ও বিদ্বেষমূলক, যা বেআইনি এবং অগ্রহণযোগ্য। তিনি ভুল পথ থেকে সরে আসতে আমেরিকা ও ইউরোপের প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার নজরদারিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শহীদ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির পদ অনুসরণ করবে। মধ্যপ্রাচ্য অঞ্চলে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরানের কুদস ফোর্সের আন্তরিক লড়াইয়েরও প্রশংসা করেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জেনারেল সুলাইমানির উত্তরাধিকারী ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন আবদুল্লাহিয়ান। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে শান্তি ও বন্ধুত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শহীদ জেনারেল কাসেম সুলাইমানির পথ গর্বের সঙ্গে অনুসরণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যদি জেনারেল কাসেম সুলাইমানি মধ্যপ্রাচ্য অঞ্চলে উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই না করতেন, তাহলে আজকে এ অঞ্চলের চেহারা ভিন্ন হত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র উপপ্রধান আলী ফাদাবি বলেছেন, ইসলামী শাসন ব্যবস্থাকে আঘাত করার ক্ষমতা শত্রুদের নেই। তিনি আরও বলেছেন, ইসলামী বিপ্লবের শক্তি ও দৃঢ়তা শত্রুদের আঘাতের ক্ষমতা কেড়ে নিয়েছে। শত্রুরা এখন অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করছে। ফাদাবি বলেন, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ইসলামী বিপ্লবের বিজয় ঘটিয়েছেন আর বর্তমান সর্বোচ্চ নেতা তা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, ইরাকে চাপিয়ে দেয়া 8 বছরের যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা নিয়েছি তাতে কোনো শত্রুই আর হামলার সাহস পাবে না। শত্রুদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ষড়যন্ত্র ক্রমেই ব্যর্থ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। IRGC-র কমান্ডার আরো বলেন, ইমাম হোসেন আলাইহিসালামের শাহাদাতের চেখলাম বার্ষিকীর শোক মিছিলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্যাপক সংখ্যায় অংশ নিয়েছে। এই মহান সংস্কৃতিকে অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন ফাদাবি। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। সৌদি আরবে পাচার হয়ে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহবধূ হাবিবা আক্তারকে দেশে ফেরত আনা হয়েছে। গত 7 জুন রাজধানীর একটি এজেন্সি হাবিবাকে চাকুরি দেবার নাম করে সৌদি আরবে নিয়ে যায়। সেখানে তার উপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
সৌদি আরবে পাচার হয়ে সেখানে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহবধূ হাবিবা আক্তারকে দেশে ফেরত আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 9:05 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হাবিবা, কিন্তু বিমানবন্দরে উপস্থিত স্বজনদের সঙ্গে দেখা বা কথা বলার সুযোগ না দিয়েই পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে পুলিশ জানিয়েছে, তার বক্তব্য রেকর্ড করার জন্য মহানগর মুখ্য হাকিম আদালতে নেওয়া হয়েছে। হাবিবার স্বজনেরা গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, হাবিবা আসছে এ খবরে সকাল থেকে বিমানবন্দরে অবস্থান নেয় তারা, কিন্তু পুলিশ এজেন্সির লোকজন হাবিবাকে একটি গাড়িতে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর ত্যাগ করে। পুলিশ এ সময় হাবিবার সঙ্গে তাদের কোনো কথা বলতে দেয়নি, এ কারণে তাদের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। জানা গেছে, গত 7 জুন ইফতি ইন্টারন্যাশনাল নামে রাজধানীর একটি রিক্রুটিং এজেন্সি হাবিবাকে চাকুরি দেবার নাম করে সৌদি আরবে নিয়ে যায়। তবে 7 দিন পরে পরিবারের কাছে পাঠানো ভিডিওতে হাবিবা জানান তাকে বিক্রি করে দেয়া হয়েছে, সেখানে তার উপর চলছে পৈশাচিক যৌন নির্যাতন। পরিবার তাকে দেশে পাঠানোর কথা বললে এজেন্সি থেকে বলা হয় 4 লাখ টাকা দিলেই সৌদি আরব ছাড়তে পারবে হাবিবা, তবে আইনের আশ্রয় নিলে গুম করে দেয়া হবে। এ ব্যাপারে হাবিবার স্বামী র্যাবের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন। পরে র্যাব তদন্তে নিশ্চিত হওয়ার পর 4 জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পল্টন থানায় মানব পাচার ও প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় নিরাপত্তা বেষ্টিত শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ ঢাকায় নিযুক্ত কয়েকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতেরা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, এই হত্যার ঘটনা তদন্ত করে দোষীদের সবাইকে তাদের অপরাধের জন্য ন্যায় বিচারের মুখোমুখি করা এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব। বুধবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে তাকে গুলি করে হত্যা করা হয়। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির আদলে পাঞ্জাবের প্রত্যেককে বিনামূল্যে এবং ভালো চিকিৎসা সুবিধা দেয়া হবে। পাঞ্জাব সফররত অরবিন্দ কেজরিওয়াল আগে এক সংবাদ সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন। পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি জয়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আজ আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, যথাসময়ে দল তার মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে। একটি জরিপের ফলাফলে দেখা গেছে, পাঞ্জাবে আম আদমি পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা বেড়েছে। পাঞ্জাবে 117টি বিধানসভা আসন রয়েছে। এখানে আম আদমি পার্টি 35.1% ভোট পেয়ে একান্ন থেকে সাতান্নটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও শমশেরগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তিনটি কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও শামশেরগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তিনটি কেন্দ্রেই মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সময় জঙ্গিপুর কেন্দ্রে বাম প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত ছিল। শামশেরগঞ্জে বিধানসভা নির্বাচনের ঠিক আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর, এর ফলে এই কেন্দ্রে নির্বাচন বন্ধ ছিল। অন্যদিকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি গত 21 মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, এজন্য ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী আজ বিকেল 5টা পর্যন্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে 78.60%, জঙ্গিপুরে 76.12% এবং কলকাতার ভবানীপুরে 53.32% ভোট পড়েছে। এদিকে বিজেপির অভিযোগ, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়। তাদের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ করেছে বিজেপি। এ প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন,
আমি কোনো বুথের সামনে ঢুকিনি, কোনো বুথের সামনে দাঁড়াইনি, হয়তো গাড়ি নিয়ে ক্রস করেছি আলাদা, কিন্তু দাঁড়াইনি, আর কোনোদিন কোনো বুথে কাউকে প্রভাবিত করিনি। আমি আনএথিক্যাল কাজ করি না, যেটা অর্জুন টর্জুনরা করে নিজেদের এলাকায়, ওদের তো ব্যাপারটা হলো ওদের পরিচয় হচ্ছে
বলছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, আমি মানুষের জন্য কাজ করি, রাতে দৌড়াদৌড়ি করি, আমি মানুষের মধ্যে থাকি। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই খারিজ করেছে নির্বাচন কমিশন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের প্রবাসী কর্মকর্তারা দেশটিতে এখনও আগের শাসন ব্যবস্থা বহাল রয়েছে বলে যে দাবি করেছেন তাকে দিবাস্বপ্ন বলে প্রত্যাখ্যান করেছে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের সহকারী বেলাল কারিমি কাবুলে এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তানের সাবেক সরকারের কর্মকর্তারা যে বিবৃতি প্রকাশ করেছেন তার বিন্দুমাত্র মূল্য নেই। সম্প্রতি বিদেশে অবস্থানরত আফগানিস্তানের সাবেক সরকারের একদল কর্মকর্তা তালেবানের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করেন। তারা দাবি করেন, আফগানিস্তানে এখনও সাবেক শাসন ব্যবস্থা চালু রয়েছে। এ কারণে বিবৃতিতে তালেবানের নেতৃত্বাধীন ইসলামী আমিরাতি শাসনকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়। বাহরাইনের জনগণের প্রবল বিরোধিতা উপেক্ষা করে ইহুদিবাদ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ দূতাবাস উদ্বোধন করার জন্য মানামা সফরে গেছেন। এটি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাহরাইন সফর। বাহরাইন সফরের সময় দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে লাপিদ বৈঠক করবেন। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার এক বছরের মাথায় মানামায় দূতাবাস খুলছে তেল আবিব। এই সফরের মধ্য দিয়ে লাপিদ বাহরাইনের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করবেন। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরায়েল দূতাবাস খুলেছে এবং শিগগিরই মরক্কোর রাজধানীর রাবাতেও দূতাবাস খোলা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আসাদিক সুস্পষ্টভাবে বলেছেন তারা ইসরায়েলকে দূতাবাস খোলার অনুমতি দেবেন না। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন আমেরিকার পক্ষ থেকে অহেতুক উত্তেজনা সৃষ্টির কারণেই তার সরকার রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। তিনি বলেন, আমেরিকার যদি আঙ্কারার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতে কোনো সমস্যা না থাকত, তাহলে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 কিনত না। দৈনিক নিউইয়র্ক টাইমস পত্রিকাকে দেয় এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার কাছ থেকে এস 400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তিনি নেটো জোটকে ছোট করেননি। এর আগে গত শনিবার সিবিএস টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেছিলেন, রাশিয়া থেকে অস্ত্র কেনা অব্যাহত থাকবে এবং কেউ তাতে বাধা দিতে পারবে না। উত্তর কোরিয়া আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ওয়াশিংটনের শত্রুতার জবাবে পিয়ংইয়াং অস্ত্র উৎপাদন কর্মসূচি জোরদার করবে। আজ পার্লামেন্টের এক বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একথা বলেন। তিনি বলেন, গত 8 মাসে বাইডেন প্রশাসনের আচরণে একথা পরিষ্কার হয়ে গেছে যে মার্কিন সামরিক বাহিনী উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুমকি দেয় এবং শত্রুতাপূর্ণ তৎপরতা আদৌ বন্ধ করেনি, বরং উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার চাতুর্যপূর্ণ নীতি আরও জোরদার হয়েছে। কিম জং উন বলেন, তিনি আমেরিকার শত্রুতাপূর্ণ তৎপরতা মোকাবেলার জন্য অস্ত্র কর্মসূচি জোরদার করার অনুমোদন দেবেন। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে যখন পিয়ংইয়াং এবং ওয়াশিংটনের মধ্যে অচল অবস্থা অব্যাহত রয়েছে, তখন কিম জং উন অস্ত্র কর্মসূচি জোরদার করার কথা ঘোষণা করলেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার সেনাবাহিনী 8 বছর পর ইসরায়েলের দখলে থাকা গোলান উপত্যকার সীমান্তের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। সিরিয়া সেনাদের এই সাফল্যের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
পশ্চিম এশিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী 8 বছর পর ইসরায়েলের দখলে থাকা গোলান উপত্যকার সীমান্তের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ওই এলাকায় বর্তমানে সিরিয়ার সেনা মোতায়েন রয়েছে। সূত্রটি জানিয়েছে, সিরিয়ার সেনারা দারআ প্রদেশের উত্তরাঞ্চল এবং গোলান উপত্যকার অন্য অংশের সীমান্তের কাছে অবস্থান নিয়েছে। দারআ প্রদেশটি ইসরায়েলের উত্তর পূর্ব এবং জর্দানের উত্তরাঞ্চলে অবস্থিত। ইসরায়েলের পাশেই অবস্থিত হওয়ার কারণে দারআ প্রদেশে সন্ত্রাসীরা অবাধে চলাফেরা করত। এসব সন্ত্রাসীদের বিভিন্ন অভিযানের সময় ইসরায়েল অস্ত্র ও বিমান দিয়ে তাদেরকে সাহায্য করত। এ কারণে সন্ত্রাসীদের সমর্থনে ইসরায়েল বহুবার ওই প্রদেশে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়েছে। প্রকৃতপক্ষে উগ্র দায়েশ বা আইএস সন্ত্রাসীরা যখনই বিপর্যয়ের মুখে পড়ত বা পরাজিত হতো, তখনই ইসরায়েল তাদের সমর্থনে সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালাত। এখনও তারা প্রায়ই সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এ অবস্থায় গোলান উপত্যকার সীমান্ত এলাকায় সিরিয়ার সেনাদের অবস্থান ও বেশ কিছু জায়গা পুনরুদ্ধারের ঘটনা থেকে আবারও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর পরাজয়ের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনা নিঃসন্দেহে ইসরায়েলকে ক্ষুব্ধ করে তুলবে। ইসরায়েলের সমর্থনপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দখলদারিত্বের কারণে সিরিয়ার সেনারা 2013 সালে ওই এলাকা থেকে সরে এসেছিল, কিন্তু 8 বছর পর সিরিয়ার সেনারা আবারও জর্দান সীমান্তের কাছেই ইসরায়েলের দখলে থাকা গোলান উপত্যকার সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ইসরায়েল 1967 সালে 6 দিনের যুদ্ধে সিরিয়ার মালিকানাধীন গোলান উপত্যকার 3/2 এলাকায় দখল করে নিয়েছিল। দখলের পরপরই ইসরায়েল সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করেছিল। যাই হোক, 8 বছর পর সিরিয়া সেনাদের এই বিজয় এমন সময় অর্জিত হল যখন এই দেশটির উপর মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রয়েছে। এতে প্রমাণিত হল, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরিয়ার শক্তিমত্তা ও আগ্রাসীদের বিরুদ্ধে তাদের মনোবল অটুট রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আপনারা শুনছেন দৃষ্টিপাত। এখন বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। এছাড়া রোহিঙ্গা নেতাকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
কক্সবাজারের উখিয়ায় নিরাপত্তা বেষ্টিত শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ ঢাকায় নিযুক্ত কয়েকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতগণ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, মহিবুল্লাহকে হত্যার ঘটনা পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই হত্যার ঘটনা তদন্ত করে দোষীদের সবাইকে তাদের অপরাধের জন্য ন্যায় বিচারের মুখোমুখি করা এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব। অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিভাগের প্রচার আধিকারিক সাদ হামাদি জানিয়েছেন, কক্সবাজারের শরণার্থী শিবিরে সহিংসতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে সশস্ত্র মাদক কারবারীরা খুন করছে, জিম্মি করছে। এই ধরনের ঘটনা এড়াতে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। 48 বছর বয়সী মহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের চেয়ারম্যান ছিলেন। বুধবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে তাকে গুলি করে হত্যা করা হয়। তবে কারা এই রোহিঙ্গা নেতাকে খুন করেছে সে সম্পর্কে কোনো ধারণা তাৎক্ষণিকভাবে দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ। মহিবুল্লাহ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে কক্সবাজার নিউজের সম্পাদক প্রফেসর আক্তারউদ্দিন চৌধুরী রেডিও তেহরানকে বলেছেন, মিয়ানমারে প্রত্যাবাসনে আগ্রহী এবং প্রত্যাবাসন বিরোধীদের মধ্যে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সাধারণ রোহিঙ্গাদের ধারণা। তবে এর পেছনে অর্থ এবং স্বার্থের দ্বন্দ্বও রয়েছে। এই ঘটনার রেশ ধরে আরও খুন খারাপি ঘটতে পারে বলে স্থানীয়রা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ প্রসঙ্গে রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন রেডিও তেহরানকে বলেছেন,
ক্যাম্পেরও বিভিন্ন মানুষের কমপক্ষে 85-90% মানুষের দ্বারা না অবশ্যই তারা আর্থা করছে এই ঘটনাটা। এরকম আরো অনেক কয়েকটা ঘটনা ঘটেছে, তার মধ্যে মৌলানা আবদুল্লাহ সাহেব খুব উল্লেখযোগ্য বড় উন্নত মানের একজন আলেম, এরপরে আরিফুল্লাহ খুব উন্নত মানের একজন শিক্ষিত লোক, মৌলানা হাসিন সাহেব একদম মহাদেশ, মানে অনেক উন্নত মানের লোকজনকে তারা হত্যা করছে, খুন করছে, গুমো করছে, কাউকে কাউকে হত্যাও করছে। কিন্তু এটা নিয়ে বোঝা যাচ্ছে এটাও তারা ঘটাইছে, কারণ তারা চাচ্ছে তারা সারা কেউ এখানে নেতৃত্ব উঠলে তাদের কোনো সমস্যা হতে পারে, এজন্য তারা পরিকল্পিত ভাবে এই ঘটনাগুলো ঘটছে, আরো ঘটাবে এটা একদম কোন ধরনের সন্দেহ নেই।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে নিজ দপ্তরে তাকে নির্মমভাবে হত্যার ঘটনা বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ এই সরকার দেশে আশ্রিত রোহিঙ্গাদেরকে নিরাপত্তা দিতেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। দেশে যে জানমালের কোনো নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলার কোনো বালাই নেই, তার নিকৃষ্ট প্রমাণ হল উখিয়ায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছো তারা সবাই ভালো সুস্থ আছো। আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে মহান আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি মানুষকে এমন কিছু গুণ দিয়েছেন তা পশু পাখি কিংবা অন্য কোনো সৃষ্টির মধ্যে নেই। এ ধরনের একটি গুণ হল অপরের প্রতি দয়া বা অনুগ্রহ করা। মানুষ কেবল মানুষের প্রতি দয়া করবে এমনটি নয়, বরং পশু পাখির প্রতিও দয়া প্রদর্শন করতে হবে। ইসলাম ধর্মে এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পশু পাখির প্রতি দয়া প্রদর্শন করেছেন। অকারণে তাদের মেরে ফেলা, খাওয়ার জন্য ছাড়া হত্যা করা, তাদের উপর বেশি বোঝা চাপানো, নিজেদের মনোরঞ্জনের জন্য কষ্ট দেয়াকে মহানবী নিষেধ করেছেন। তিনি বলেছেন, আল্লাহর অভিশাপ সেই ব্যক্তির উপর যে অকারণে পশুর অঙ্গহানি ঘটায়। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই কোনো পাখি হত্যা করবে, কিয়ামতের দিন আল্লাহ তার হিসাব নেবেন।
অকারণে পশু পাখি হত্যা করতে ইসলামে যেমন নিষেধ করা হয়েছে, তেমনি কোনো পশু রোগে আক্রান্ত হলে তাকে দ্রুত চিকিৎসার বিষয়েও জোর দেওয়া হয়েছে। রোগাক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা রাখতে বলা হয়েছে, যাতে করে অন্য পশু রোগাক্রান্ত না হয়। এমনিভাবে ইসলাম পশু পাখির সব অধিকার সংরক্ষণের ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করেছে।
বন্ধুরা, আজকের আসরে আমরা পশু পাখির প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য সম্পর্কেই কয়েকটা ঐতিহাসিক ঘটনা শোনাব। সেই সাথে থাকবে পাখিদের নিয়ে একটি ইসলামিক গান ও একটি কবিতা। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান।
একদিন বিকেলবেলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এক বনের ধার দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন বনের ধারে একটি তাঁবু, তাঁবুর সামনে গাছের সাথে একটি হরিণী বাঁধা। তিনি লক্ষ্য করলেন হরিণীটির চোখ দুটো ছল ছল করছে, দুধের ভারে বাঁট দুটি পরিপূর্ণ হয়ে আছে। তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই হরিণীটির দুগ্ধপোষ্য বাচ্চা রয়েছে। হরিণীটি হয়তো সকালে ধরা পড়েছে, তাই বাচ্চাকে দুধ খাওয়াতে পারেনি। তিনি শিকারীদের ডেকে বললেন, তোমরা হরিণীটিকে ছেড়ে দাও, কারণ মায়ের দুধ না পেয়ে কয়েকটি কচি বাচ্চা হয়তো প্রাণ হারাবে।
শিকারীরা ছিল ইহুদি। বনের পশুদের প্রতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ দেখে তারা হরিণীটিকে ছেড়ে দিল এবং রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
আরেক দিনের ঘটনা, একটি বালক পাখির বাসা থেকে দুটি পাখির ছানা নিয়ে যাচ্ছিল। মা পাখিটা ছানার শোকে পাগল প্রায় হয়ে বালকটির মাথার উপর উড়াউড়ি করতে লাগলো। এই দৃশ্য দেখে রাসুল বালকটিকে বললেন, ছানা দুটি বাসায় রেখে এসো, দেখছো না মা পাখিটি কেমন অস্থির হয়ে তোমার মাথার উপর উড়াউড়ি করছে।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বালকটি ছানা দুটিকে বাসায় রেখে এলো। ছানা দুটিকে পেয়ে মা পাখিটি আদর সোহাগ করতে লাগলো। এ দৃশ্য দেখে রাসুলের আনন্দের আর সীমা রইল না।
একদা এক ব্যক্তি হাঁটতে হাঁটতে পিপাসার্থ হয়ে গেল। এরপর লোকটি একটি কূপে নেমে পানি পান করে এসে দেখল একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে আর তৃষ্ণা মেটানোর জন্য ভিজা মাটি খাচ্ছে। এ দৃশ্য দেখে লোকটি মনে মনে বলল, কুকুরটি নিশ্চয়ই আমার মতোই পিপাসা লেগেছে। এরপর তিনি আবারও কূপে নেমে জুতায় পানি ভরে উপরে এসে কুকুরটিকে পানি পান করালেন। কুকুরের প্রতি তার দয়া দেখে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে ক্ষমা করে দিলেন।
সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, পশুর মধ্যেও কি আমাদের কোনো পুণ্য আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক প্রাণের মধ্যেই প্রতিদান রয়েছে।
রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার এক পিপাসাকাতর কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল। পিপাসায় তার প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। হঠাৎ বনি ইসরায়েলের এক ব্যভিচারী নারী তা দেখতে পায়। সে নিজের পায়ের মোজা খুলে কুকুরটিকে পানি পান করায়। এ কারণে তার অতীত পাপ ক্ষমা করে দেওয়া হয়।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, এবার আমরা এক গোলামের পশু প্রেমের কাহিনী শোনাবো। তোমরা নিশ্চয়ই বিশিষ্ট সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে জাফরের নাম শুনেছো। তিনি ছিলেন হযরত জাফর ইবনে আবু তালিবের ছেলে এবং আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিস সালামের জামাতা। আব্দুল্লাহ ইবনে জাফরের সাথে হযরত আলীর কন্যা জাইনাব সালামুল্লাহি আলাইহার বিয়ে হয়।
সে যাই হোক, হযরত আব্দুল্লাহ একবার কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাগান দেখে বিশ্রাম নেওয়ার জন্য তিনি থেকে গেলেন। সেই বাগানে একজন হাফসি গোলাম কাজ করছিল। এ সময় গোলামটির জন্য এক লোক খাবার নিয়ে এলো। সেখানে ছিল মাত্র তিনটি রুটি। যে লোকটি খাবার নিয়ে এলো তার পিছু পিছু একটি কুকুরও এলো। গোলাম খাবার হাতে নিয়ে সেখান থেকে একটি রুটি কুকুরকে দিল। সাথে সাথে কুকুর রুটিটি খেয়ে ফেলল এবং আরো রুটি পাওয়ার আশায় তাকিয়ে থাকল। এবার ওই হাফসি গোলাম আরো একটি রুটি কুকুরটির সামনে ছুড়ে দিল। এবারও কুকুর রুটিটি খেয়ে ফেলল এবং রুটির পাত্রের দিকে তাকিয়ে রইল। কুকুরকে তাকিয়ে থাকতে দেখে গোলাম তার সর্বশেষ রুটিটিও কুকুরকে দিয়ে দিল।
কুকুরকে তিনটি রুটি দিয়ে দেওয়ার ঘটনাটি হযরত আব্দুল্লাহ ইবনে জাফর খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিলেন। সবগুলো রুটি কুকুরকে দেওয়ার পর হযরত আব্দুল্লাহ গোলামকে জিজ্ঞেস করলেন, প্রতিদিন খাওয়ার জন্য তোমার জন্য কয়টি রুটি আসে? গোলাম জবাব দিল, মনিবের বাড়ি থেকে আমার জন্য প্রতিদিন তিনটি রুটি পাঠানো হয়। ওই তিনটি রুটি দিয়েই আমি সারাদিন পার করি।
এরপর হযরত আব্দুল্লাহ বললেন, তাহলে তুমি সবগুলো রুটি কুকুরকে দিয়ে দিলে কেন? গোলাম জবাব দিল, আমাদের এ এলাকায় কোনো কুকুর নাই। আমার মনে হয় ক্ষুধার্ত এই কুকুরটি দূরের কোনো এলাকা থেকে এসেছে। তার আসতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে। ক্ষুধার্ত কুকুরটিকে না খাইয়ে আমি নিজে স্বার্থপরের মতো রুটিগুলো খাবো, এটা আমার ভালো লাগেনি, তাই আমি তাকে সবগুলো রুটি দিয়ে দিয়েছি।
এবার হযরত আব্দুল্লাহ ইবনে জাফর জিজ্ঞেস করলেন, আজ সারাদিন তুমি কি খাবে? গোলাম জবাব দিল, একদিন না খেলে তেমন কোনো কষ্ট হবে না, তাছাড়া কুকুরটির ক্ষুধা দূর করতে পেরে আমার ভালোই লাগছে।
গোলামের এ জবাব শুনে হযরত আব্দুল্লাহ মনে মনে ভাবলেন, লোকেরা আমাকে বড় দানশীল মনে করে, অথচ এ গোলাম দেখছি আমার চেয়েও বড় দানশীল। এরপর তিনি সেখান থেকে শহরে চলে গেলেন। শহরে গিয়ে তিনি বাগানটির মালিকের সাথে দেখা করলেন এবং বাগান ও গোলামকে কিনে নিলেন। এরপর গোলামটিকে আজাদ করে দিলেন এবং বাগানটি গোলামকে দান করে দিলেন। এ ছিল জীবপ্রেমী এক গোলামের প্রতি হযরত আব্দুল্লাহ ইবনে জাফর আলাইহিস সালামের বদান্যতা।
বন্ধুরা, পশু পাখির প্রতি দয়া সম্পর্কে কয়েকটি ঘটনা শুনলে, পশু পাখি কিন্তু আমাদের অনেক উপকারও করে। এই ধরো, আমরা সকালবেলায় পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম থেকে জাগি, তারপর নামাজ পড়ে মহান আল্লাহকে স্মরণ করি। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে এ সম্পর্কেই একটি গান।
রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে।
রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে।
দিকে দিকে সে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া
দিকে দিকে সে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া দিকে দিকে সে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে
নালো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে
রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে
ফুলে ফুলে রঙিন রেণু ওড়ে মৌমাছিরা তখন শুধু ঘোরে তখন সে যে গাইতে শুধু থাকে
গুনগুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে
ভোরের বাতাস পাতায় পাতায় নাচে পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে
ভোরের বাতাস পাতায় পাতায় নাচে পাপড়ি ঝরে
ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে
ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে
মশিউর রহমান ও শিশু শিল্পীদের কণ্ঠে গানটি শুনলে গানের কথা লিখেছেন গোলাম মোহাম্মদ বন্ধুরা তোমরা হয়তো জেনে থাকবে যে 1824 খ্রিস্টাব্দে ব্রিটেনে একটি সংগঠন প্রাণীদের অধিকার বিষয়ে সোচ্চার হয় তবে তাদের কার্যক্রম ছিল সচেতনতামূলক এর জন্য কারো উপর আইনকানুন ও বিধিনিষেধ আরোপ করা হয়নি
অথচ আমরা পবিত্র কোরআন ও হাদিসে দেখতে পাই প্রকৃতি ও প্রাণীজগৎ নিয়ে ইসলামের নির্দেশনা অত্যন্ত সুবিন্যাস্ত পশুপাখির অধিকার রক্ষায় ইসলাম নির্দিষ্ট আইন ও নীতিমালা প্রণয়ন করেছে প্রাণীদের অধিকার বিষয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি শরিয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে
ইসলাম মনে করে এই পৃথিবীতে মানুষের পরেই প্রাণীজগতের স্থান প্রাণীজগৎকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে মহান আল্লাহ বলেছেন পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো এক এক জাতি।
পবিত্র কোরআনে বিক্ষিপ্তভাবে অসংখ্য আয়াতে প্রাণী জগতের প্রসঙ্গ এসেছে। এর বাইরেও আলাদাভাবে বিভিন্ন প্রাণীর নামে অনেকগুলো সুরার নামকরণ করা হয়েছে। এসব নামকরণ থেকে প্রাণী জগতের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে ফুটে ওঠে।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে কবি আল মাহমুদের পাখির মতো কবিতাটি। এটি আবৃত্তি করেছে ঢাকার সারেগামা একাডেমির সদস্য সুহা।
আম্মা বলেন পড়ে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছ পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য।
সুহার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে তো শ্রোতা বন্ধুরা, তোমরা সবাই পশু পাখির প্রতি দয়ালু হবার চেষ্টা করবে, এ কামনা করে গুটিয়ে নিচ্ছি আজকের আসর।
কথা হবে আবারও আগামী সপ্তাহে।
রংধনুর আসর অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে প্রান্তিক আয়োজনে। এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 30 সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, ক্রিকেটার নাসির ও তার স্ত্রী শাশুড়িকে আদালতে হাজির হতে হবে দৈনিক প্রথম আলো। মহিবুল্লার হত্যাকারীদের বিচারে চালেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, দৈনিক মানব জমিন। একই পত্রিকার ভিন্ন একটি শিরোনাম, রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডে দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে বলেছেন ফখরুল। সরকারি কর্মকর্তাদের সুখবর দিল তালেবান, দৈনিক যুগান্তর। ঘুষের টাকা না দেয় আমার কাজ হয়নি, প্রতিমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। বাইরে সভা করার অধিকার হরণ করেছে সরকার, মির্জা আব্বাস, দৈনিক নয়া দিগন্ত। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। দুটি কোভিড টিকা নেওয়ার পরেও 27 জন ডাক্তারি পড়োয়া সংক্রমিত মুম্বাইয়ের হাসপাতালে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক বিশ্ব, ইমরানের দেশকে এক ঘরে করার ডাক আমেরিকার, দৈনিক সংবাদ প্রতিদিন। ভবানীপুরে ভোটদানের হার কম, শহরবাসীকে বুথমুখী করতে টুইট ফিরহাদের, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে তালাক যথাযথভাবে হয়নি জেনেও তামিমা সুলতানাকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা ও তামিমার মা সুমি আক্তারকে আদালতে হাজির হতে সমন জারির আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন। প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী হেলাল উদ্দিন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা এবং সমি আক্তারের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। আদালতে পিবিআই এর প্রতিবেদন আমলে নিয়ে মামলার আসামি ক্রিকেটার নাসির সহ তিনজনকে আগামী 31 অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। দৈনিক কালের কণ্ঠের শিরোনামে খবরে বলা হয়েছে, ঘুষ না দেয় জমি রেজিস্ট্রি করতে পারেননি স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। একথা তিনি লজ্জায় কাউকে বলতে পারেননি বলে জানিয়েছেন। বুধবার বেলা 11:30 যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানে লেখা আছে আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত, একথা কেউ বিশ্বাস করলেও আমি করি না। এক সপ্তাহ আগে আমার ছেলেকে জমি রেজিস্ট্রি করতে পাঠিয়েছিলাম, কিন্তু ঘুষের টাকা না দেয় আমার কাজ হয়নি, আমি লজ্জায় তা কাউকে বলতেও পারিনি, ফলে এ ধরনের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। তাদের অনেকে মহিবুল্লাহকে মানবাধিকারের চ্যাম্পিয়ন আখ্যা দিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এক টুইটে লিখেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকারের একজন সাহসী চ্যাম্পিয়ন মোহাম্মদ মহিবুল্লাহর হত্যাকাণ্ডে শোকাহত ও বিচলিত। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আশা করি অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন টুইট করেছেন, আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মহিবুল্লাহর হত্যাকাণ্ডে মর্মাহত ও শোকাহত। তার পরিবার, বন্ধু বান্ধব, রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য এটি একটি মর্মান্তিক ক্ষতি, আমার আন্তরিক সমবেদনা। এদিকে দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, কক্সবাজারের লাম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে বুধবার রাতে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনা রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিরাপত্তা দিতে বর্তমান সরকারের ব্যর্থতার আরও একটি কুনজির। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ, যিনি রোহিঙ্গাদেরকে স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অত্যন্ত সোচ্চার ছিলেন, তাকে গুলি করে বর্বরচিত কায়দায় হত্যার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাইরে আমরা একটা সভা করব, সেই অধিকারটুকু আমাদের নাই। এই ফ্যাসিস্ট সরকার সেই অধিকার হরণ করে নিয়ে গেছে, সেই অধিকার আদায় করতে হবে। বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে শ্রমিক দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমাদেরকে কথা বলার অধিকার আদায় করতে হবে, রাজপথে মিছিল করার অধিকার আদায় করতে হবে, রাজপথে মিছিল করে ভোটের অধিকার আদায় করতে হবে, এই সরকারের পতনের ব্যবস্থা করতে হবে। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, কোভিড টিকা নেওয়ার পরেও মুম্বাইয়ের একটি মেডিকেল কলেজের 27 পড়ুয়া করোনা ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠল। সরকারি সূত্রের খবর, কিং এডওয়ার্ড মেমোরিয়াল মেডিকেল কলেজের মোট 29 জন পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 27 জন দুটি কোভিড-19 টিকাই নিয়েছেন। আক্রান্তদের মধ্যে 23 জন এমবিবিএস পাঠক্রমের দ্বিতীয় বর্ষের এবং 6 জন প্রথম বর্ষের পড়ুয়া। আক্রান্ত পড়ুয়াদের মধ্যে 2 জন শহরের 7 হিলস হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদের পাঠানো হয়েছে বিচ্ছিন্ন বাসে। প্রসঙ্গত, মুম্বাইয়ের কেভিএম মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস পড়ুয়ার সংখ্যা প্রায় 1100। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, যত সময় যাচ্ছে ততই গোটা বিশ্বের কাছে পাকিস্তানের ভাবমূর্তি মলিন থেকে মলিনতর হয়ে উঠছে। এমনিতেই দীর্ঘদিন ধরে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স বা FATF এর ধূসর তালিকায় রয়ে গিয়েছে ইমরানের দেশ। এবার ইসলামাবাদের বিরুদ্ধে তোপ দেগে মার্কিন বিশেষজ্ঞ দাবি করলেন, পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করুক বিশ্ব, কার্যত পাকিস্তানকে আরও কোণঠাসা করার দাবি করলেন তিনি। আর্থার হ্যানম্যান নামের ওই বিশেষজ্ঞ দ্য হিল পত্রিকায় এই দাবি জানিয়েছেন, 2002 সাল থেকে পাকিস্তানকে আর্থিক সহায়তা করে চলেছে আমেরিকা, যার একটা সিংহভাগে অর্থ দেওয়া হয়েছে সন্ত্রাসের মোকাবেলা করার জন্য, কিন্তু সেই অর্থে কার্যত উল্টো কাজই করছে ইসলামাবাদ, এমনই অভিযোগ হ্যারম্যানের। সব মিলিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাকে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। যৌথ পরমাণু কর্মসূচি জোরদার করতে ইরান ও রাশিয়ার মধ্যে সমঝোতা, IAEA কে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতিয়ার না হতে তেহরানের আহ্বান। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার করার আহ্বান জানালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শান্তিপূর্ণভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুরে ভোট গ্রহণ সম্পন্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবেন বলে তৃণমূলের আশাবাদ। এবং আফগানিস্তানে এখনও আগের শাসন ব্যবস্থা বহাল রয়েছে বলে সাবেক আশরাফ গনি সরকারের দাবি প্রত্যাখ্যান করল তালেবান সরকার। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। আর বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222 নিউ দিল্লি 11048 ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶